জয় গো, গতদিন আমরা সেই ষষ্ঠা পুত্র ত্রিশিরার চরিত্র আমরা শ্রবণ করেছি। একথা মহারাজ মহাপরাক্রমশালী শল্য মহারাজ যুধিষ্ঠিরের ইচ্ছানুসারে তিনি এই কথা ব্যক্ত করেছিলেন, করে বলছেন, শল্য হে যুধিষ্ঠির, ইন্দ্রকে এইভাবে ইন্দ্রাণীর সঙ্গে সে অনেক কষ্ট স্বীকার করেছিলেন, তারপরে দেখো সেই সমস্ত দুষ্টগণকে বিনাশ করেছিলেন, তারপরে ঋষি শাপাগ্রস্ত হয়ে তার শত্রুদের মৃত্যু হলো, তারপরে তিনি আবার স্বর্গরাজ্য ফিরে পেয়েছিলেন। তা হে যুধিষ্ঠির, আমিও তোমার ব্যবহারে, তোমার আচার বিচারে, তুমি যে পরম ধর্মাত্মা, ধর্মশীল, তাই আমিও আশা করি যে তুমিও সেই কর্ণ, দুর্যোধন আদি তারা অতি সত্বরে বিনাশ পাবে, আর তুমি সেই দেবরাজ ইন্দ্রের মতন দেখবে আবার সুন্দর সেই রাজধানী, তোমারই প্রস্তুত করা ইন্দ্রপ্রস্থ, তা তুমি ফিরে পাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ করো না। আর তোমাদের সঙ্গে সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র রয়েছেন, অতএব তোমাদের কখনো অন্যথা হতে পারেই না, কালের বিড়ম্বনা মাত্র, তোমারই জয় হবে, তুমিই জয়ী হবে, বলে শল্য তার কথা অনুযায়ী তার এক অক্ষয়িনী সেনাদের নিয়ে দুর্যোধনের শিবিরে চলে গেলেন, কারণ তাকে কথা দিয়েছিলেন। অপরদিকে বৈশম্পায়ন মহামুনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বললেন, হে রাজন, তারপরে যাদব মহারথী মহাপরাক্রমশালী সাত্যকী সেখানে এক অক্ষয়িনী সেনা নিয়ে এসে, মানে এক চতুরঙ্গিনী সেনা নিয়ে এসে তিনি যুধিষ্ঠির মহারাজকে প্রদান করল, এবং সেই সমস্ত তাদের চেহারা, তাদের পরাক্রম কেমন যে ছিল সে অতি অপূর্ব। তারপরে সেখানে চেদিরাজ ধৃষ্টকেতু এলেন, তিনিও এক অক্ষয়িনী সেনার সঙ্গে সেখানে আসলেন, যা মানে পাণ্ডবদের শিবিরে। তারপরে সেই যে জরাসন্ধকে বধ করেছিলেন ভীমদাদা, সেই জরাসন্ধের আরেকটি পুত্র, তিনিও মহাপরাক্রমশালী, তিনিও মানে আসলেন এক অক্ষয়িনী সেনা নিয়ে, তার নাম জয়ত সেন। এইভাবে পাণ্ডবরা সমস্ত সৈন্যদের অভ্যর্থনা জানালেন, সমস্ত সেনাবাহিনী এসে একের পর এক উপস্থিত হচ্ছেন, সে আকর্ষণ বড়ই ভব্য ছিল, অতি সুন্দর। তারপরে দ্রুপদের সেনা ও তার মহারথী পুত্র ধৃষ্টদ্যুম্ন, তিনিও আসলেন, তারাও এক অক্ষয়িনী সেনা, একদম বাছাই বাছাই সব সেনা, তারা আসলেন। এইভাবে সুরবীরদের সমাবেশে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলেন। আর মৎস্যদেশের রাজা বিরাট তার রাজ্যেই তো আছেন, অতএব তিনিও তার সমস্ত সেনাবাহিনীকে দিয়ে দিলেন। তাছাড়া মহারাজ বিরাটের পার্বত্য এলাকায় যে সমস্ত রাজারা ছিল তারাও আপন আপন সৈন্য নিয়ে পাণ্ডবদের কাছে চলে আসল। এইভাবে সর্বমোট সাত অক্ষহীনী সেনা যুধিষ্ঠির মহারাজের শিবিরে মানে পক্ষে এসে যোগদান করলেন। আর অপরদিকে কৌরবদের কথা বলছেন মহামুনি বৈশম্পায়ন, বলছেন, হে রাজন, এই সাত অক্ষহীনী সেনা আসলো, আর অপরদিকে রাজা ভগদত্ত এক অক্ষহীনী সেনা নিয়ে কৌরবদের দুর্যোধনের উৎসাহবর্ধন করলেন। তার সৈন্যদলে চীন কিরাত দেশের সমস্ত বীরগণ ছিল। রাজা দুর্যোধনের পক্ষে আরো কয়েক দেশের রাজা তারা এক অক্ষয়ণী সেনা নিয়ে আসল। তার সব মিত্রবর্গ কৃতবর্মা, ভোজ, অন্ধক এবং কুকুরবংশীয় সব বীরেরা তারাও এসে যোগদান করলেন। এই কুকুরবংশীয় কিন্তু শ্রীমৎ ভাগবতেও আছে, যখন নবম স্কন্ধে বংশ বর্ণন করা হয়েছে তখন এই কুকুরের বংশ আছে, মানে কোনো ব্যক্তির নাম কুকুর। আর সিন্ধু সৌভুজ দেশের রাজা জয়দ্রথ, সেই যে দ্রৌপদীকে হরণ করেছিল, অতএব সেই দুষ্ট যে দুর্যোধনের দলের লোক, এ তো আমরা সবাই বুঝতে পারছি, সেই দুষ্ট জয়দ্রথ এসে উপস্থিত কয়েক অক্ষয়ণী সেনা নিয়ে, মানে তার তো ক্রোধ ছিল পাণ্ডবদের প্রতি ভীষণভাবে, তাই যেখানে যা পেয়েছে সব সৈন্য নিয়ে একত্রিত হয়েছে। অপরদিকে কম্বোজ দেশের রাজা সুদক্ষিণ, এ আবার কৃষ্ণের বিরোধী ছিল, এর পিতাও কৃষ্ণের বিরোধী ছিল, সেই সুদক্ষিণও অনেক বীরদের সঙ্গে এলেন, এক অক্ষয়ণী সেনা তার সঙ্গে ছিল। তারপর মাহিষ্মতিপুরীর রাজা নীল দক্ষিণ দেশের মহাবলী বীরদের সঙ্গে এলেন, অবন্তী দেশের রাজা বিন্দ ও অনুবিন্দু এরাও এক অক্ষয়ণী সেনা নিয়ে আসলেন। দেশের রাজারা এবং কে কয় দেশের রাজারা ছিল পাঁচ ভাই, তারাও এক অক্ষয়ণী সেনা নিয়ে দুষ্ট দুর্যোধনের পক্ষে এসে যোগদান করলেন। এছাড়া এদিক সেদিক দিয়ে আরো আরো যত যত দুষ্ট রাজারা ছিল তারা এসে ওই দুষ্ট দুর্যোধনের সঙ্গে এসে মিলিত হলো। এবারে তাদের একাদশ অক্ষয়ণী সেনা একত্রিত হল। যুধিষ্ঠির মহারাজের সাত অক্ষয়ণী আর এই দুষ্ট দুর্যোধনের পক্ষে একাদশ অক্ষয়ণী সেনা এসে উপস্থিত হল, মানে সাত মানে চার অক্ষয়ণী সেনা বেশি। কিন্তু যাদের পক্ষে ভগবান আছেন তাদের পক্ষে একাদশ কেন? যদি একাদশ হাজার অক্ষয়ণী সেনাও হয় তথাপি কিছু করতে পারবে না, ভগবান যে সঙ্গে আছেন। এইভাবে তারা একের পর এক সব সৈন্য সংগঠনে জুটে গেল। আর অপরদিকে সেই যে মহারাজ দ্রুপদের রাজপুরোহিত সর্বজ্ঞানে জ্ঞানী গুণান্বিত, তিনি দূত হয়ে আসলেন এই কৌরবদের কাছে। কৌরবদের কাছে যখন আসলেন তিনি সর্বপ্রথম ভীষ্ম ও ধৃতরাষ্ট্রের মত জানার জন্য কি করলেন, তাদেরকে দ্বারে এসে দূত প্রেরণ করলেন। তা অন্ধ ধৃতরাষ্ট্র সেও যে সুবিধার লোক তা নয়, তিনি কি বলছেন যে যুধিষ্ঠির সে একা আসতে পারলো না, আমার কাছে দূত পাঠাতে হলো, ঠিক আছে সে যা বলবে সে রাজসভাতে বলবে। পিতামহ ভীষ্মদেব তাতে অত্যন্তভাবে মর্মাহত হলেন যে দেখো একজন দূতকে অসম্মান, মানে আমাদের সম্রাট যুধিষ্ঠিরকে অসম্মান করা হলো, এ বড়ই অন্যায় হয়েছে। বিদুর তিনিও ভেঙে পড়লেন যে মহারাজকে তার পুত্রে মোহে মোহিত হয়ে সে ধর্ম জ্ঞানও হারিয়ে ফেলেছে। এই সমস্ত ধর্মাত্মা বৃদ্ধরা কেবল সে মানে কথাই বলতো কিন্তু সেগুলো কোনো কার্যকরী হতো না, সে যা বলতো তারা, কিন্তু এই অন্ধ ধৃতরাষ্ট্র সে নিজের মত অনুসারেই চলে। শুনেন সকলের কিন্তু করেন নিজের মনে। এবারে বললেন ঠিক আছে। পরদিন সকালে যখন সেই রাজসভা আরম্ভ হলো সেখানে দূতকে পেশ করা হল। দূত সেই ব্রাহ্মণ তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিল। সেখানে দূত বলছেন যে মহারাজ আপনাকে আমি দণ্ডবৎ প্রণাম জানাই এবং এখানে যে সমস্ত মহাত্মা আছেন, কৃপাচার্য, দ্রোণাচার্য, মহাত্মা ভীষ্মদেব, আমি তাদেরকেও প্রণাম জানাই। দুর্যোধন এত অসভ্যর সীমা অতিক্রম করেছিল, সে দুর্যোধন তখন বলছে কি, আরে মশায়, হে পুরোহিত, আপনি কাজের কথা বলুন, এই দণ্ডবাদ প্রণাম এসব ছাড়ুন। সেই যুধিষ্ঠির কি বলেছে আমাকে সেই কথা বলুন। বলছেন, হে রাজন, সেই যে যুধিষ্ঠির, সম্রাট যুধিষ্ঠির, তিনি আপনার চরণ স্পর্শ করতে বলেছেন, মানে তিনি চরণ স্পর্শ জানিয়েছেন, এবং পিতামহ কৃপাচার্য, দ্রোণাচার্য, তাদেরকে তিনি দণ্ডবাদ প্রণাম জানিয়েছেন। এবারে ঠিক সে সময় সেই দুরাত্মা দুর্যোধন আরো ক্রোধিত হয়ে বলছে যে, হে পুরোহিত, আমি তোমাকে বলেছি না যে তোমার এসব বলার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার আসল কথাটা বলে ফেলো, সেই ভিখারীরা তোমাকে কি সন্দেশ নিয়ে এখানে পাঠিয়েছে? সকলে চঞ্চলতা প্রকাশ করলে তো মুশকিল। আচ্ছা জয়রাধি, যা হচ্ছে হোক, তা তিনি যে খবর জানিয়েছেন সেই আসল খবরটা আমাকে বলুন। বলছেন যে, দেখুন, আপনারা এই অমনোযোগ প্রয়োগ করলে তো অসুবিধে, আর বৃষ্টি তো হয়, বৃষ্টি দেখেননি নাকি? এবারে তিনি যখন আবার কিছু বলতে যাইছেন, ঠিক সে সময় পিতামহ ভীষ্মদেব উঠে তিনি দুর্যোধনকে বলছেন, হে দুর্যোধন, তুমি কি কোনো সভ্যতা শেখনি? একজন ব্রাহ্মণ যিনি বয়োজ্যেষ্ঠ, শাস্ত্রনিষ্ঠ, সমস্ত শাস্ত্রে যার জ্ঞান রয়েছে, তাকে যে তুমি তুমি বলে সম্বোধন করলে, তা এতে তোমার লজ্জা হলো না? এতে তো তোমার লজ্জা হওয়া উচিত ছিল। তুমি তোমার নিজের আসন গ্রহণ করো বলে পিতামহ ভীষ্মদেব মানে তাকে শান্ত করল। আর অপরদিকে তিনি আবার বিদুর এবং ধৃতরাষ্ট্র বললেন, হে দূত, হে ব্রাহ্মণ, বলো কি খবর পাঠিয়েছে? বলছেন, আপনারা তো শুনতেই চাইছেন না, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি একজন রাজা, কিন্তু আপনার তো কোনো ব্যক্তিত্ব বলে আমি কিছু দেখি না। এখানে এই সভায় সকলেই কথা বলে আর আপনি মুখ বন্ধ করে থাকেন, এর মানে কি? এবারে কর্ণ উঠে পড়ল রাগে, তার মিত্রের অসম্মান হয়েছে। কর্ণ উঠে বলছে যে, হে পুরোহিত, তুমি এখানে কি সভ্যতা শেখাতে এসেছো? এবারে পিতামহ আবার উঠলেন যে, ব্রাহ্মণকে অবমাননা করছে এই কর্ণ। তা বলছেন, কর্ণ, তুমি তোমার আসন গ্রহণ করো, তাকে তো কথাই বলতে দিচ্ছ না তোমরা, কিছু বললেই তুমি তোমরা সব ক্রোধিত হচ্ছ, এমন উচিত নয়, এগুলো কোনো সভ্য ব্যক্তির লক্ষণ নয়, বসো, নিজের আসন গ্রহণ করো। এবারে বলছেন যে, তিনি কি বলেছেন? এরা তো কথাই বলতে দেয় না, সেই পুরোহিত। সেই পুরোহিত তখন বলছেন যে, আপনারা তো আমাকে কেউ কথাই বলতে দিচ্ছেন না, বিদুর, কৃপাচার্য, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মদেব আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র, অধার্মিকভাবে রাজ্যকে দখল করে সেই সিংহাসনে বসে, সেও তখন তাদের তা সুরে সুর মিলিয়ে বলছে, না পুরোহিত এবার তুমি বলো। বলছেন, দেখুন আমি আসল কথাই বলি, কারণ আপনাদের ধৈর্য হারিয়ে ফেলেছেন। এই সমস্ত কথা বলাতে মানে দুষ্ট দুর্যোধন আরো ক্রোধিত হচ্ছে। বলছে, এই ব্রাহ্মণ তো কাউকে ভয় করে না, মনে মনে ভাবছে, আর ক্রোধিত হচ্ছে। এবারে তিনি বলছেন, দেখুন আপনাদের যখন শোনার মতো ধৈর্যই নেই, তা অন্তত আমার আসল কথাটি আপনারা শুনুন। মহারাজ সম্রাট যুধিষ্ঠির, তিনি আমাকে এটাই অন্তিম কথা বলেছেন যে আপনি হয় তার ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিন, আর তা না হয় যুদ্ধ। কোনটা চান? দুটি বিকল্প মাত্র আছে। ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিলে আমরা যুদ্ধ করতে চাই না, যুদ্ধ আমরা কখনোই পছন্দ করি না। তখন এই দুর্যোধন আবার লাফ দিয়ে উঠল সিংহাসন থেকে, বলছেন, ও আমাদের সঙ্গে যুদ্ধে পারলে তো, আমাদের 1,100,000 সেনা একত্রিত হয়েছে, সে আমাকে কি করবে? আমার এই গদা আছে, এই গদা দিয়ে আমি ওদের 5 ভাইকে পিটিয়ে মেরে ফেলব। পিতামহ ভীষ্মদেব আবার উঠলেন, উঠে বলছেন যে তোমার মানে ভগবান লজ্জা বলে কিছু দেয়নি, তুমি আর এই কর্ণ তোমরা দুজনে যে সমানে মানে নিজেদের গুণগান কীর্তন করে বেড়াও, তা তোমাদের পরাক্রম তো আমি নিজে সেই বিরাট রাজার ওখানে গরু চুরি করতে গিয়ে সব দেখলাম। তুমি আর তোমার মিত্র রক্তে লোলুহান হয়ে 4-4 বার ঘুরে মারধর খেয়ে আবার এসে অর্জুনের কবলে পড়ে অন্তিমে পালিয়ে গেল, আমাদের প্রাণে মারেনি, সেটা অর্জুনের কৃপা, আর এখানে বসে বড় বড় কথা বলছো? এই কর্ণ তার কাছে একটা পিঁপড়ের মতোও না, সে এক ক্ষুদ্র প্রাণী অর্জুনের কাছে। কর্ণ আবার লাভ দিয়ে উঠ, পিতামহ আপনি আমাকে অসম্মান করে বোধহয় খুব সুখী হন, অসম্মান আমাকে কেন করছেন আপনি? তা বলছেন, তোমার সম্মান আর অসম্মান বলে যদি কোনো বোধ থাকতো, তাহলে তুমি কখনো এই দুষ্ট দুর্যোধনের পক্ষ নিতে না। এবার দুর্যোধন আবার লাভ দিয়ে উঠ, পিতামহ আপনি কি আমাকে মানে কি ভেবেছেন আপনি? আপনি যেভাবে আমাদের অসম্মান করেন, আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, ওকে আমি কেটে মাটিতে মিলিয়ে দিতাম। এবারে দুর্যোধন বলছে, হে পুরোহিত, তাদের অজ্ঞাতবাস পূর্ণ হওয়ার পূর্বেই আমি তাদের দেখে ফেলেছি, অতএব প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে তাদের। তাকে 12 বছর আগে বনবাসে যেতে বলো, তারপরে ইন্দ্রপ্রস্থের চিন্তা করতে বল। পুরোহিত মহোদয় তিনি বললেন, হে যুবরাজ, হে রাজন, আপনি যে বলছেন যে তার অজ্ঞাতবাস পূর্ণ হয়নি, তা দুটি মত আছে, যেমন রাধাকুণ্ড আর গোবর্ধন দুটো মত আছে, তা সেই মত দুটো যদি মানে চিন্তা করা যায়, তাহলে যে যার মত অনুযায়ী সব কিছুই ঠিক আছে। তা তুমি যদি সেই দুটো মতকেই গ্রহণ করো, তাহলেও তাদের বনবাস পূর্ণ হয়ে 5 মাস 12 দিন অধিক হয়েছে। তখন সেই পুরোহিতের উপরে এত অত্যাধিকভাবে চটে গিয়ে বলছেন, হে ব্রাহ্মণ, তুমি যদি আজ ব্রাহ্মণ না হতে, তাহলে তোমাকে আমি এখানে কেটে টুকরো টুকরো করে দিতাম। পিতামহ ভীষ্মদেব তাকে ভীষণভাবে ধমকি দিলেন, তা দুষ্ট নাহি শুনে ধর্মের কথা। দুর্যোধন বলছে যে তার কোনো দিক থেকেই অজ্ঞাতবাস পূর্ণ হয়নি, তখন বলছেন যে ঠিক আছে, জোর গলায় যে এখানে জ্যোতিষ আচার্য পিতামহ ভীষ্মদেব বসে আছেন, আচার্য দ্রোণ, কুলগুরু কৃপাচার্য, এনাদের তিনজনের মধ্যে যদি একজন ব্যক্তি বলেন যে তাদের অজ্ঞাতবাস পূর্ণ হয়নি, তাহলে আমি পাণ্ডবদের পক্ষ থেকে কথা দিচ্ছি যে সেই পাণ্ডবরা আমার কথা অনুযায়ী আবার 12 বৎসর বনবাস স্বীকার করবে, এটা আমার প্রতিজ্ঞা। তখন কানা ধৃতরাষ্ট্র সে তখন চিন্তা করছে পিতামহ পাণ্ডবদের বিরোধ বলবে না, মনে মনে চিন্তা করছে। গুরু দ্রোণাচার্য অর্জুনকে নিজের পুত্রের থেকেও অত্যাধিক পরিমাণে স্নেহ করে, সে আমাদের পক্ষ নিবে না, অতএব কুলগুরু কৃপাচার্য। সে তখন চোখগুলো পিটপিট করে বলছেন আচ্ছা ঠিক আছে, কুলগুরু কৃপাচার্য যা বলবেন সেটা কিন্তু আপনাকে মানতে হবে। বলছেন হে মহারাজ, পাণ্ডবগণ এত নীচ এত হীন নয় আপনাদের মতন। এইবারে তো আরো ক্রোধিত হয়ে গেল এই দুর্যোধন, সে তো মেরে দেয় এই রকম অবস্থা, ক্রোধ দেখালো। পিতামহ ভীষ্মদেব বৃদ্ধ তিনি সিংহের মতো গর্জন করে তাকে স্থগিত করলেন যে নিজের আসন গ্রহণ করো, সভ্যতার মর্যাদা হারিয়ে ফেলেছ বলেই ওনার মতো ব্যক্তি এই রকম ধরনের কথা বলছেন। কৃপাচার্য তিনি রাজার আদেশ অনুযায়ী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন যে বর্তমান সময়ে দুটি জ্যোতিষশাস্ত্র প্রসিদ্ধ, তা সেই দুটো জ্যোতিষশাস্ত্রের মতেই যদি গণনা করা হয় তা হলেও, কোনোটা কম কোনোটা বেশি হলেও, তাদের 5 মাস 12 দিন আরো বেশি হয়ে গেছে যখন বিরাট নগরে দেখা হয়েছে। এইবার দুর্যোধন সে তো আবার ফুলে দাঁড়িয়ে পড়ল, বলছেন হে কুলগুরু কৃপাচার্য, আপনি যে থালায় খান আর সেই থালাটাই ফুটো করেন, আপনার লজ্জা হওয়া উচিত। এবারে দ্রোণাচার্য ক্রোধিত হল, ক্রোধিত হয়ে বলছেন হে দুষ্ট দুর্যোধন, তুমি তুমি এমন ব্যক্তি যে গুরুজেন্দ্রেও মানে তুমি মানো না, তোমার মতো কুলাঙ্গারকে আমি কি যে বলবো কিছু ভেবে পাচ্ছি না, পরম ধার্মিক পরম উদার সেই পাণ্ডবগণ তারা কখনো অধর্মকে আশ্রয় করে না, তারা যদি অতদিন বনবাসে থাকতে পারল তাহলে তোমার মতো নোংরা লোকের সঙ্গে মিলিত হওয়ার জন্য বা তাদের রাজ্য প্রাপ্ত হওয়ার জন্য তারা অজ্ঞাতবাস ভঙ্গ করার ব্যক্তি কেউ নয়, অতএব তুমি এমন মানে অকর্মণ্য অধার্মিক কথাবার্তা কেন বলছ? তা বলছেন হে আচার্য দ্রোণ, আপনার মাথা ঠিক নেই, আপনার মুখে যা আসে আপনি তাই বলছেন। এবারে দ্রোণাচার্য এতভাবে ক্রোধিত হল যে হয়ে তিনি সেই সভা ত্যাগ করছেন আর বলছেন হে রাজন, এই সভাতে আমাদের কি মুখ দেখানোর জন্য আপনি বসিয়ে রাখেন? যদি এই সভাতে বসে আমাদের সব নীরবে মেনে নিতে হয় তাহলে এই রকম সভাতে আমাদের ডাকবেন না, আমি আপনার অন্ন খেয়েছি তো, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত, সেই আমার পরম প্রিয় আমার পরম প্রতাপশালী শিষ্য সেই অর্জুনের সঙ্গে আমি ভয়ঙ্করভাবে যুদ্ধ করব, কিন্তু এই সভাকে আমি বহিষ্কার করলাম, বলে তিনি উঠে চলে যাচ্ছে, নিজের সিংহাসন ছেড়ে তিনি অনেকটা দূরে চলে গেছে। তখন পিতামহ ভীষ্মদেব তিনি উঠে বললেন হে আচার্য দ্রোণ, কৃপা করে আপনি আমাদের নিঃসহায় করে এই হস্তিনাপুর ছেড়ে চলে যাবেন না, আপনি কৃপা করে আসন গ্রহণ করুন। অন্ধ ধৃতরাষ্ট্র সুরে সুর মেলায় সে বলছে না হে আচার্য, আপনি আসন গ্রহণ করুন, দুর্যোধনের ভুল হয়েছে। গিয়ে আবার বসলেন। দুর্যোধনও তার দিকে দেখছে, আর সেও দুর্যোধনের দিকে দেখছে। এবারে শেষ পর্যন্ত তিনি বলছে সেই মানে দুর্যোধন যে আমি তাদের মানে ইন্দ্রপ্রস্থ তো কোনো প্রকারেই দেব না, আমি তাদের কিছুই দেব না। তখন এই ব্রাহ্মণ তিনি বলছেন ঠিক আছে তুমি এক কাজ করো। ব্রাহ্মণ তিনি মহাচতুর এবং বহুকালদর্শী, তাই তিনি যাতে প্রজাগণ শুনতে পায়, সকলে জানতে পারে, সেজন্য তিনি চালাকি করে বললেন ঠিক আছে তুমি অন্তত পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও। তখন সে আবার ক্রোধিত হয়ে সাপের মতন ফোঁস ফোঁস করতে করতে বলছেন যে আমি তাদের পাঁচটি গ্রাম একটি গ্রাম দেব না, এবং এমনকি আমি মানে সূচের মাথায় যতটুকু জায়গা হয় অতটুকু জায়গাও আমি দেব না। এবারে তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন, আমি তো আপনার কাছে এসেছিলাম। তাদের মনোভেদ সব জেনে নিলেন, মনের ভেদগুলো জেনে নিলেন। এবার তিনি বলছেন আমি তো আপনার কাছে এসেছিলাম, আপনার কি আদেশ? তবে মহারাজ যুধিষ্ঠির তিনি দুটোতেই তৈরি, আপনি যদি মানে তাদের ইন্দ্রপ্রস্থ দিয়ে দেন তাহলেও তারা সব কিছু ভুলে মেনে নেবে, আর যদি বলেন যে আপনি যুদ্ধ করার জন্য যদি আদেশ দেন সে যুদ্ধের জন্যও প্রস্তুত। আপনি এমন মনে করবেন না যে তারা একেবারেই কমজোরি, শুধু একলা অর্জুনই আপনার যে এই দুষ্ট সব পুত্রগণ এদেরকে সে একলা বিনাশ করে, এবং আপনার যত যত সৈন্য একত্রিত হয়েছে অর্জুন একলাই তাদের বিনষ্ট করতে পারে। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি সেই সুদর্শন চক্র ধারণ করেন তাহলে ত্রিভুবনকে একলাই বিনষ্ট করে দিতে পারেন। তাহলে তাদের সেনার কি প্রয়োজন? অতএব আপনি এখন চিন্তা করুন, আপনি আমাকে বলুন আমি কি করব। বলছেন হে ব্রাহ্মণ আপনি ফিরে যান, আমি তাকে খবর পাঠাচ্ছি। দেখুন কেমন দুষ্ট, মানে তথাপি সে ইন্দ্রপ্রস্থ দিতে চায় না। বললেন ঠিক আছে আমি তাহলে ফিরে যাচ্ছি। রাজসভা ভেঙে গেল। এবারে তিনি যখন নিজ কক্ষে আছেন সেখানে রাজ সারথিকে ডাকলেন, মানে সঞ্জয়কে। সঞ্জয় আজ্ঞা নিয়ে ভেতরে প্রবেশ করে মহারাজকে বললেন যে আমি আপনার সারথি সঞ্জয়, আপনাকে প্রণাম জানাই। আপনি আমাকে কি জন্য কেন ডেকেছেন? বলছেন হে সঞ্জয়, সেই পাণ্ডবগণ উপপ্লব্য নামক স্থানে বিরাট রাজ্যের সীমানায় তারা রয়েছে, অতএব তুমি আমার হয়ে যাও, আমার হয়ে গিয়ে তুমি তাদের কুশল বার্তাদি জিজ্ঞাসা করবে। যুধিষ্ঠির মহারাজকে আমার আশীর্বাদ জানাবে। আর অন্ধ এমনই মানে তার প্রকারান্তরে অনেক কথা এই সঞ্জয়কে বলল, কিন্তু তার সারাংশ কি জানেন তো? সারাংশ হচ্ছে এটাই যে তোমাকে যুদ্ধও করতে হবে না আর তোমাকে ইন্দ্রপ্রস্থও নিতে হবে না, তুমি যেখানে আছো ওখানেই সুখে থাক, এটাই বক্তব্য। তা সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু বললেন। হে সঞ্জয় তুমি আমার আশীর্বাদ আমার অনুজ পাণ্ডুপুত্রদের জানাবে, আমি তাদের মহাহিতৈষ, এইভাবে ইত্যাদি ইত্যাদি বললে তিনি বললেন যে তুমি অতি শীঘ্র সেখানে যাও, অনেক দূর হস্তিনাপুর থেকে বিরাটনগর অনেক দূর। তিনি তাই করলেন, সঙ্গে সঙ্গে দ্রুতগামী রথে আরূঢ় হয়ে তিনি গেলেন। তা দেখুন, যারা ধার্মিক তাদের ব্যবহারটা কেমন। সেই রাজপুরোহিত তাদের রাজসভাতে প্রবেশ করে তাকে কথাই বলতে দেয়নি। সঞ্জয় প্রবেশ করলেন আজ্ঞা নিয়ে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মানে সকলের নায়ক তিনি রয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির মহাপরাক্রমশালী ভীমসেন গদা নিয়ে তৈরি, কখন যুদ্ধটা হয় মহাদেবকে ডাকছেন যে প্রভু যুদ্ধটা হোক। ধনুর্ধারী অর্জুন, নকুল, সহদেব, মহাপরাক্রমশালী যদুবংশজ, সাত্যকী মহারাজ আর ধৃষ্টদ্যুম্ন, তারপরে মহারাজ দ্রুপদ, মহারাজ বিরাট আর সেই শ্রীখণ্ডী, আরো আরো সমস্ত রাজন্যবর্গ সেখানে ছিলেন। সেখানে প্রবেশ করে তিনি প্রথমে সেখানের মুখ্য এবং বয়োজ্যেষ্ঠের মধ্যে বিরাট মহারাজ আর দ্রৌপদীর পিতা তিনি দ্রুপদ রাজা, তারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে প্রণাম জানালেন। এবারে যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন, হে সঞ্জয়, আমি আপনাকে প্রণাম জানাই। সর্ব রাজন্যবর্গের সামনে সঞ্জয় বলছেন, আমি তো সুতপুত্র, আপনি আমাকে প্রণাম জানিয়ে আমাকে এত সম্মান করা উচিত নয়, আমি এত সম্মানের পাত্র নই। তা বলছেন, না, আপনি আমার জ্যেষ্ঠ পিতা, মানে ওই অন্ধ ধৃতরাষ্ট্রের সারথি, অতএব আপনি আমার কাছে পূজনীয়, আর আপনি আমার ভ্রাতা অর্জুনের মিত্র, আপনি আমার নিকটে এই সিংহাসনে বসলেন। বলছেন যে আমার জ্যেষ্ঠ পিতা তিনি কেমন আছেন, মাতা গান্ধারী তিনি কেমন আছেন, আর অন্যান্য সমস্ত আমার কনিষ্ঠ ভ্রাতাদের পুত্রবধূরা তারা কেমন আছে, তারা ধর্মশীলা তো, স্বামীদের ইচ্ছানুরূপ কর্ম করে তো, আর সমস্ত বৃদ্ধা মায়েরা তারা কেমন আছে, এবং সমস্ত যুবকরা কেমন আছে, সমস্ত যুবতীরা তারা স্বচ্ছন্দে থাকতে পারছে তো, সকলের কথা জিজ্ঞাসা করলেন, কুশল বার্তা দিয়ে। তিনি বললেন, হ্যাঁ, সকলেই ভালো আছে, যে যেমন ছিল সেগুলো বললেন। সঞ্জয় বলছেন, হে সম্রাট, আপনি আপনার মায়ের কথা একবারও জিজ্ঞাসা করলেন না। বলছেন, আমার মা তো সেখানে ভালো থাকবেই, দ্রৌপদীকে একবার অসম্মান করেছে এর মানে এই নয় যে পিতামহ ভীষ্মদেব, কুলগুরু কৃপাচার্য, দ্রোণাচার্য, আমার জ্যেষ্ঠ পিতা ধৃতরাষ্ট্র, তারা আবার কোনো অন্যায় হবে তা তারা কেউ সহ্য করবে না, আমার পূর্ণ বিশ্বাস, অতএব তিনি সেখানে সুখে আছেন। আচ্ছা, এবার আপনি বলুন যে আমার জ্যেষ্ঠ পিতাশ্রী তিনি কি খবর পাঠিয়েছেন। সেখানে অনেক কথাই হয়েছে, তা সারাংশ তিনি যখন বলতে গেলেন সে সময় দুর্যোধনের কথা উঠল। তাতে অর্জুন ভীষণভাবে ক্রোধিত হয়ে বললেন যে আমি মহাদেবকে প্রতিজ্ঞা করে বলছি, মানে সাক্ষী রেখে বলছি যে এই দুষ্ট দুর্যোধনকে আমি বধ করব। সে আমাদের সঙ্গে যেভাবে অন্যায়, যেভাবে অত্যাচার আমাদের বিরুদ্ধে করেছে তা কোনোদিনই ভোলার নয়। হে সঞ্জয়, সেই সুতপুত্র কর্ণের সঙ্গে যখন শকুনি এবং দুর্যোধন থাকবে, তুমি আমার এই সন্দেশটা তাদের দিও। এবারে সঞ্জয় বললেন যে, হে রাজন, আপনি যুদ্ধ কেন করতে চান? ধর্মরাজ যুধিষ্ঠির তিনি বললেন, হে সঞ্জয়, আমি যুদ্ধ করতে চাই, এ কথা আপনি কি করে বললেন? আমি তো যুদ্ধ করতেই চাই না, আমাদের সঙ্গে সেই লাক্ষাগৃহ থেকে নিয়ে বিভিন্ন স্থানে আমাদের অসম্মান করেছে, আমাদের পৈতৃক সম্পত্তি শশাগরা পৃথিবী তিনি বিভাজন করে দিয়েছেন, তাও স্বীকার করেছে। তারপরে তিনি সেই খাণ্ডপ্রস্থ আমাকে দিলেন, সেই একেবারে বিদঘুটে জায়গা সেটাও আমি ঠিক করে ইন্দ্রপ্রস্থ তৈরি করে দিলাম। সেটা আমাদের থেকে তারা কপট দ্রুত ক্রিয়ায় কেড়ে নিল। তানি আমাদের সহধর্মিণী, তাকে এমনভাবে অসম্মান করা হলো যে যা সহ্য করা যায় না তাও সহ্য করলাম। আমরা সেই রাজসভায় আমাদের সহধর্মিণীকে যেভাবে লাঞ্ছিত দুঃখিত করা হয়েছে তা আপনি সবই জানেন। সেখানে একমাত্র মহাত্মা বিদুর ছাড়া আর কেউ কোনো প্রতিরোধ করেনি। বিদুর বলেছিল, হে দুর্যোধন, এ তুমি যা করছো এ তুমি কাল সর্প নিয়ে খেলছো জেনে রেখ। অন্ধ ধৃতরাষ্ট্র দ্রৌপদীর সেই বিলাপ, সেই দুঃখিত কণ্ঠে আর্তনাদ তার কর্ণ পর্যন্ত পৌঁছালো না। পিতামহ ভীষ্মদেব, কুলগুরু কৃপাচার্য, আচার্য দ্রোণাদি তারা সব নির্বাকের মতন সব সহ্য করে গেল, সব সহ্য করেছে। এখন আমি সব ক্ষমা করে দিয়েছি, শুধু আমাদের যে ইন্দ্রপ্রস্থ সেটা তো তাদের কাছে গচ্ছিত, আমরা আসলে তারা দিয়ে দেবে এটাই কথা ছিল। অতএব আমাদের সেটা সে তিনি দিতে চাইছেন না, এর কি কারণ? যুধিষ্ঠির মহারাজ এবার ধীরে 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 ক্রোধিত হচ্ছে। তিনি বলছেন, সেটা না দেওয়ার কারণটা কি? আমরা সব শর্ত মেনে নিলাম, সব শর্ত থেকে আজ আমরা মুক্তি পেয়েছি, তাই এখন আমাদের ইন্দ্রপ্রস্থটি তারা কেন ফিরিয়ে দিচ্ছে না? আর যদি তাই হয় তাহলে আমি অতি অবশ্যই যুদ্ধ করব। আমি যুদ্ধ করতে চাই না, কারণ সেই যুদ্ধে আমারই আত্মীয় বর্গের সব পড়ে থাকবে ইতস্তত, তা আমি তা চাই না। কিন্তু তারা যদি ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে না দেয় তাহলে আমাকে যুদ্ধ করতেই হবে। সেখানে এই সঞ্জয় একটু বেফাস কথা বলে ফেললেন। সঞ্জয় বললেন যে, হে মহারাজ, আমি তো জানতাম আপনি মহান ধৈর্যশালী, পরাক্রমী, ধর্মাত্মা, তা আপনি যুদ্ধ করতে চান কোন বিচারে? আপনার মতো ব্যক্তিকে তো এই সমস্ত বিরাট মানে মৎস্য দেশ আদিতে আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে তাতে আপনাকে ভিক্ষা করে খাওয়া উচিত। ভীমসেন গদা নিয়ে উঠলেন, বলছেন, হে সঞ্জয়, তুমি বলছো কি, কাকে কি বলছো? এই কথা যখন বললেন তখন ধর্মরাজ যুধিষ্ঠির তিনি বলছেন, হে সঞ্জয়, দেখুন এত বড় অন্যায় কথা সঞ্জয় বলে ফেললো। হয় সে পরীক্ষার জন্য বলেছে, তার মনোগত ভাব জানার জন্য বলেছে, এখানে রাজনীতিও থাকতে পারে, সঞ্জয় মহাজ্ঞানী। এই কথার উত্তর কিভাবে মেটাচ্ছেন? বলছেন, হে সঞ্জয়, দেখো আমরা এই এইভাবে যে অসম্মানিত হয়ে এখন আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাইছি, তা সেখানে তুমি যদি এমন কথা বলো তাহলে আমি কি করে নিন্দার পাত্র হলাম? তুমি তো আমাকে নিন্দাই করলে, তা তুমি বলো আমি এমন কোন নিন্দা করলাম, নিন্দার কর্ম করলাম। আচ্ছা ঠিক আছে, এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রয়েছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আপনি তাদের সঙ্গে কথা বলুন। আমরা এখানে সব থেকে বেশি মানে সকলেই, আমি নয়, এখানে সমস্ত রাজন্যবর্গেরাও এই দ্বারকাধীশ কৃষ্ণকে সব থেকে মানেন, শ্রদ্ধা করেন, তার বিচার তার বুদ্ধি কখনো অধর্মে মতি হয় না। অতএব তিনি যা বলবেন আমি সেটাই মেনে নেব। তিনি যদি বলেন, না আমি ইন্দ্রপ্রস্থও নেব না, যুদ্ধও করব না, আমি ভিক্ষা করে খাবো, আমি সেটাই মেনে নেব। এবারে কৃষ্ণ তার কথাবার্তাগুলো কেমন? তিনি বলছেন, হে সঞ্জয়, তুমি সব জ্ঞানে জ্ঞানী। ক্ষত্রিয় ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, শূদ্রদের যে যে ধর্ম তা তুমি পূর্ণরূপে জানো। তুমি বাস্তবিকই একজন জ্ঞানী। কিন্তু তুমি বলো তো, এই যে তুমি পরম ধর্মাত্মা যুধিষ্ঠির মহারাজ, যার মন কখনো এক নিমেষের জন্য অধর্মের বিষয় চিন্তা করে না, তুমি যে তাকে বললে যে তুমি মানে এটা ঠিক করছো না, মানে তুমি তার নিন্দা করলে, তুমি তাকে অধার্মিক বলেই ব্যক্ত করলে, তা তুমি বলো, দেখো শাস্ত্রে যেটাকে ধর্ম বলা হয়েছে ওইটা ক্ষেত্র অনুযায়ী ওই ধর্মটাই অধর্ম হয়ে যায়। যেমন শাস্ত্রে বলা হয়েছে মিথ্যা কদাপি বলতে নেই। আমি দেখতে পাচ্ছি আমার সাধু, একজন সাধুকে অযথা কারণে কেউ হত্যা করছে বা কোনো গাভীকে হত্যা করছে, তা সেখানে একটু মিথ্যা কথা বলা যাবে যে না না, এই সাধুর কোনো দোষ নেই, একে মারা উচিত নয়, এ এমন করেনি। তাহলে শাস্ত্রে বলা হয়েছে সদা সত্য কথা বলবে, তা ওখানে ওই মিথ্যার আশ্রয় নেওয়া মানে অপরাধী হলো না, সে ওই মানে শাস্ত্রে বলেছে মিথ্যা বলতে নেই, কিন্তু ওখানে ওই ক্ষেত্রে মিথ্যা বলাটা ধর্ম হয়ে দাঁড়ায়। আবার কখনো কখনো অধর্মটাই ধর্ম হয়ে দাঁড়ায়, আবার কখনো কখনো ধর্মটা ধর্মের জায়গাতেই একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এটা তো দেশ কাল পাত্র অনুযায়ী মানে ফেরবদল হয়, এটা যে যার বুদ্ধি, যে যার বিবেক, যে যার জ্ঞান অনুযায়ী এটাকে প্রয়োগ করে নিতে হয়। হে সঞ্জয়, তা এই যে তুমি যে বললে যে তুমি ভিক্ষা করে খাও কিন্তু যুদ্ধও করো না, আর তুমি তোমার অধিকারকেও ফিরিয়ে চেও না, এ তুমি কোন ধরনের কথা বললে? একবারে বলছেন না, কথাটা ঘুরিয়ে এমনভাবে দোষারোপ করে দেবেন যে চিন্তার বিষয়। বলছেন দেখো, একজন ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা যে কোনো কেউ, সে সংসার করে সাধু হয়ে গেল, সন্ন্যাস ধর্ম অবলম্বন করল, তার কাছে কোনো অর্থ সম্পদ নেই, তা সে যদি ভিক্ষা করে তাহলে তা সেটা কোনো দোষাবহ নয়, বা কারো কিছু নেই সেই ব্যক্তি যদি ভিক্ষা করে খাচ্ছে তাতেও বিশেষ দোষাবহ নেই, অল্প আছে। কিন্তু যার সব কিছু আছে সে যদি ভিক্ষা করে খায় তাহলে এ ঠিক নয়। আর বিশেষত এই ক্ষত্রিয় রাজাদের ধর্ম কিছুটা মানে পৃথক আছে, তার সব কিছু থাকতে সে যদি তার নিজের পরাক্রম না দেখায়, তার সমস্ত বিষয় বৈভবকে সে যদি জয় না করে নেয় তাহলে এটা অধর্ম। ক্ষত্রিয়দের নিয়ম, তা তুমি কোন জ্ঞানে বললে যে যুধিষ্ঠির তুমি ভিক্ষা করে খাও বরঞ্চ সব চেও না? তোমার কোনো শাস্ত্র কাণ্ড জ্ঞানই নেই, শাস্ত্রের কোনো জ্ঞানই নেই, অথচ তুমি মুনি ঋষিদের মতন শাস্ত্র ব্যাখ্যা কেন করতে চলেছ? এতক্ষণ পরে আসল কথা কৃষ্ণ বলল, তুমি কি বলতে চাও? তাদের সঙ্গে আজ পর্যন্ত যা যা অন্যায় হয়েছে কোনো দুর্বল ব্যক্তিও সহ্য করবে না, আর এরা শশাগরা পৃথিবীকে উল্টে উলট পালট করে রাখতে পারে, তাদেরকে তুমি বলছো যে সব ভুলে গিয়ে ভিক্ষা করে খাও? এ তুমি খুবই অন্যায় কথা বলেছ। তিনি হাত জোড় করে বললেন যে হে ভগবান, আমার অপরাধ হয়েছে, আমার বাস্তবিকই আমি অন্যায় বলেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। যুধিষ্ঠির মহারাজের কাছে হাত জোড় করলেন, যুধিষ্ঠির মহারাজকে বললেন হে সম্রাট যুধিষ্ঠির, আমি এই কথাটা বড়ই ভুল বলেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। যুধিষ্ঠির মহারাজ উঠে তার হাত দুটোকে স্পর্শ করে বলছে, না না হে সঞ্জয়, তুমি আমার কাছে গুরুজন ব্যক্তির মতন, তুমি আমার বিদুর কাকার মতন আমার কাছে সম্মানীয়, অতএব আমি কিছু মনে করি, কেমন ভাব? আর এবারে তিনি কৃষ্ণকে প্রণাম করলেন, সমস্ত রাজন্যবর্গকে দণ্ডবাদ প্রণাম জানাচ্ছে। যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে সম্রাট যুধিষ্ঠির, আমি আপনার জ্যেষ্ঠ পিতাকে গিয়ে কি বলবো? বলছেন যে আপনি সেখানে গিয়ে আমার হয়ে তার চরণ স্পর্শ করবেন এবং বলবেন যে আপনার অনুজ ভ্রাতৃপুত্র যুধিষ্ঠির আপনার আশীর্বাদকে সম্বল করে নিয়েছে, আর সেখানে কৃপাচার্য আমাদের কুলগুরু তার চরণ স্পর্শ করবেন আমার হয়ে, আমাদের অস্ত্র শিক্ষা গুরু আচার্য দ্রোণকে আমাদের দণ্ডবাদ প্রণাম জানাবেন, আর আমাদের দেবতার মতন পিতামহ সেই ভীষ্মদেবকে আমার দণ্ডবাদ প্রণাম জানাবেন এবং আমার জ্যেষ্ঠ মাতা গান্ধারীকে আমার দণ্ডবাদ প্রণাম জানাবেন এবং সমস্ত বৃদ্ধা মায়েদের আমার দণ্ডবাদ প্রণাম জানাবেন, আর সেই আমার প্রিয় দুষ্ট দুর্যোধনকে আমার আশীর্বাদ জানাবেন, আর অন্যান্য সকলকে মানে ছোট বড় অনুসারে নিয়ম অনুযায়ী সকলকে আমার কর্তব্য জানাবেন। সেটা যুধিষ্ঠির মহারাজ অনেক বিস্তারিত বলেছে, আমরা সংক্ষেপেই শুনছি সেই বিষয়গুলো। আর সকলকেই আমার প্রতি তাদের যাদের আশীর্বাদ আমি প্রাপ্ত হতে পারি, এইভাবে সকলের সঙ্গে আপনি বিনয় বচন প্রদান করবেন, আর আপনি বলবেন অন্তিম কথা যে আমরা সেই মানে সেই ইন্দ্রপ্রস্থ ফিরে পেতে চাই, আর তা না হলে যুদ্ধ। হে মহারাজ, আপনি দুটোর মধ্যে যেটা পছন্দ করবেন যুধিষ্ঠির সেটাই করবে। আমরা শান্তি চাই, তুমি রাজ্যের এক ভাগ আমাদের দিতে বলো, রাজ্যের যদি মানে চার ভাগের এক ভাগও যদি আমাদের দেন তাতেও আমরা সন্তুষ্ট। আর দুর্যোধনকে আমার হয়ে বলবে, হে দুর্যোধন, অবিস্থল, বৃকস্থল, মাকন্দি, বারণাবত এবং পঞ্চম যে কোনো একটা গ্রাম আমাদের দিয়ে দিই, আমরা যুদ্ধ চাই না, শান্তিই চাই। তখন ভীমসেন গদা নিয়ে উঠে যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজ, এ আপনি কি বলছেন? তা বলছেন, হে ভীমসেন, যখন গুরুজনেরা কথা বলে তখন অনুজদের কথা বলতে নেই, নিজের আসন গ্রহণ করো। ভীমসেন আবার পিছন দিকে হয়ে বসে পড়ল। আর বলছেন, আমাদের সেই যে একেবারে একেবারে যেগুলো বেকার জায়গা, যেগুলোর মধ্যে ফসল আদিও হয় না, তা আমাদের পাঁচ ভাইকে পাঁচটা গ্রামও যদি দিয়ে দেয় আমরা যুদ্ধ করতে চাই না, আমরা সব পরিস্থিতিকেই মেনে নিতে চাই, এতেই শান্তি বজিয়ে থাকবে। হে সঞ্জয়, আমি শান্তি বজিয়ে রাখতে এবং যুদ্ধ করতে দুটোতেই সক্ষম। এবারে আসল কথা বলছি, তা ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র সম্পর্কে আমার পূর্ণ জ্ঞান আছে, আমি প্রয়োজনে কোমলও হতে পারি আবার কঠোরও হতে পারি, এটা বলে দিও। এবারে তিনি সকলের থেকে বিদায় নিয়ে বহু কষ্টে বহু পরিশ্রমে তিনি ফিরে আসলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে যখন ফিরে আসলেন অসময়, অনেক রাত্রি, সঞ্জয় নিজ গৃহে না গিয়ে প্রথমেই সেই খবর দেওয়ার জন্য তিনি দারিকে বললেন। দারি রাত্রেই ধৃতরাষ্ট্রকে গিয়ে বললেন, হে রাজন, রাজসারথি সঞ্জয় আপনার সঙ্গে এক্ষুনি সাক্ষাৎ করতে চায়। বলছেন, এখন এত রাত্রে? আচ্ছা নিয়ে এসো, আমি তো বলে রেখেছি তার আসার জন্য কোনো বাধা থাকবে না, নিয়ে এসো। গিয়ে তিনি বললেন, হে রাজন, আমি আপনার সারথি সঞ্জয় আপনাকে প্রণাম জানাচ্ছি, আমি এই মুহূর্তে এখনই সেই উপপ্লব্য থেকে ফিরে আসছি। তা আমি সেখানকার খবর নিয়ে এসেছি। বলছেন, কি খবর নিয়ে এসেছো? তো বলছেন এখন তো আমি ভীষণভাবে ক্লান্ত, তবে আপনাকে আমি কিছু কথা বলতে চাই, সত্য, অপ্রিয় সত্য কথা। তা মহারাজ, আপনি সেই অপ্রিয় সত্য কথা শুনতে চাইবেন কি? বলছেন না, আমি সত্য কথা শোনার মতো ক্ষমতা আমার আছে, তুমি বলো। বলছেন আপনি সত্য কথা শুনবেন? বলছেন আপনার মন অধর্মে ভরে গেছে। প্রথমেই বলছেন সঞ্জয় এইরকম ভাবেই বলছেন, আর আপনি পুত্রময়ে মোহিত হয়ে গিয়ে ধর্ম কাকে বলে তা ভুলে গেছেন। তা আপনি সত্য কথা শুনলেও আপনার কিছু হবে না, তিনি বলেও বিপদে পড়েছেন। আপনি মহাত্মা বিদুর, মহাত্মা কৃপাচার্য, দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্মদেব, তারা মহান জ্ঞানী, মুনি ঋষিদের ন্যায় তারা, আপনি তাদের কথা শুনেন না। এতে অতি শীঘ্র কাল এসে আপনার সমস্ত পুত্রদের গ্রাস করবে। তা বলছেন কেন, যুধিষ্ঠির কি আমাকে হুমকি দিয়েছে? বলছেন হে মহারাজ, আপনার অনুজ ভ্রাতৃপুত্রগণ তারা এমন অধার্মিক নয় যে আপনাকে হুমকি দেবে, আপনাকে সশ্রদ্ধা জানিয়ে দণ্ডবৎ প্রণাম জানিয়েছেন, আপনার আশীর্বাদ তিনি মেনে নিয়েছেন। তা আপনি যুধিষ্ঠির তার মন্ত্রীগণ সহ সেখানে সুন্দরভাবে আছে, তারা ন্যায় নীতির মধ্য দিয়ে এই সমস্ত আলাপ আলোচনা করছে, আর আপনি পুত্রমোহে পড়ে সর্বদা অধর্মই করে চলেছেন। তখন অন্ধ ধৃতরাষ্ট্র একটু ক্রোধিত হয়ে বলছেন যে তুমি কি সব আমার বিরুদ্ধেই বলবে? বলছেন মহারাজ, যদি সত্য শুনতে আপনার তিক্ততা বোধ মনে হয় তাহলে আমি বলাটা বাদ দিই। তো বলছেন না, তুমি বলো, অন্ধ আবার বলে না, বলো। তো বলছেন হে রাজন, আপনার দ্বারা পৃথিবীতে অনেক পাপ ছড়িয়েছে, এ কাজ আপনার উপযুক্ত নয়। বুদ্ধিহীন, কুবংশজাত, ক্রূর, দীর্ঘকাল ধরে বৈরীভাব সম্পন্ন, শস্ত্রবিদ্যায় অনিপুণ আর পরাক্রমহীন এবং অভদ্র ব্যক্তিদের উপর ঘোর বিপদ নেমে আসে। তা যারা সৎকুলে জন্ম নেয় তারা বলবান হয়, যশস্বী হয়, তেজস্বী হয়, জিতেন্দ্রিয় হয় এবং প্রারব্ধ অনুযায়ী তারা সম্পত্তি লাভ করে। আপনার মন্ত্রীরা যে সর্বদা যে যে কর্মে ব্যবহৃত তা তো আপনি জানেন, কেমন কাজে তারা থাকে আপনার পুত্রেরা। তারা পাণ্ডবদের রাজ্য না দেওয়ার জন্য যে দৃঢ় সিদ্ধান্ত করেছে সেটি হলো কৌরবদের বিনাশের একমাত্র কারণ। যদি নিজেদের পাপের জন্য কৌরবরা অসময়ে বিনাশপ্রাপ্ত হয় তাহলে তার সমস্ত অপরাধ আপনার উপরে ন্যস্ত হবে। এই সমস্ত জড় মূল হচ্ছেন আপনি, যুধিষ্ঠির এদের বিনাশ করতে চাইবেন, তখন জগতে আপনার অত্যন্ত নিন্দা হবে। বলছেন তুমি কি বলতে চাও, তুমি শুধু আমার নিন্দাই করবে? বলছেন হে মহারাজ, আমি আপনার নিন্দা করছি না, আমি আপনাকে এখন একবারই বলছি, কিন্তু যখন এই অঘটনা হয়ে যাবে তখন ইতিহাস পড়িয়ে পড়িয়ে আপনাকে বারবার এই কথা শোনাতে হবে, তাই আপনি এখনো সময় আছে, আমার থেকে এই কথা শুনে আপনি অন্তত নিজের একজন রাজা হন। আপনি তো আপনার পুত্রের বাপ, আপনি রাজা হতে পারেন, রাজা হলে তারা প্রজাদের চিন্তা করবে, দেশের চিন্তা করবে, তা আপনি সব ছেড়ে এক রাজা বলে আপনাকে নিজেকে মনে করুন, আপনি একজন পুত্রের পিতা এই মনোভাব আপনি ছেড়ে দিন। হে রাজন, এই জগতে প্রিয় অপ্রিয়, সুখ এবং দুঃখে দুঃখ, নিন্দা প্রসঙ্গা এসব মানুষ প্রাপ্ত হতেই থাকে, কিন্তু নিন্দা তার হয় যে অপরাধ করে আর প্রশংসা তার হয় যার ব্যবহারটা উত্তম। আপনি কেন নিন্দার ভাগী হচ্ছেন? আপনি কত অন্যায় করেছেন, রাজ্যকে বিভাজন করেছেন, এবং যেগুলো সে খাণ্ডব মানে প্রস্তরময় ভূমি সেগুলো পাণ্ডবদের দিয়েছেন, তাদের সেই বারণাবত যাত্রা সেখানে তাদের হত্যা করার জন্য অগ্নি সংযোগ করার এক লাক্সা গৃহ তৈরি করিয়েছিলেন, আপনি সব জানেন। তাদের সঙ্গে হিংসা বশত তাদের সঙ্গে কপট দ্রুত ক্রীড়া করে তাদের রাজ্য কেড়ে নিয়েছে। তারপরে সেই রাজবধূ মানে পুত্রবধূ আপনার সেই রানী দ্রৌপদীকে চরম অসম্মান করেছে, এবং আপনার সব পুত্রেরা তাদের বিভিন্নভাবে কটু উক্তি প্রদান করেছে, আপনি সেগুলো সব মেনে নিয়েছেন। এখনো সময় আছে, আপনি যদি এখনো সেই যমরাজের দণ্ড থেকে মুক্তি পেতে চান তাহলে এখনো এই অন্তিম সময়ে অন্তত একটু ধর্মকাজ আপনি করে যান, এতেই আপনার মঙ্গল হবে। এই দুর্বলতার জন্যই আপনি আপনার রাজ্য রক্ষা করতে সক্ষম হবেন না। আর এখন রথে করে আসার জন্য আমি অত্যন্ত ক্লান্ত, বহুদূর, তা আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে প্রাতকাল হলে কৌরব যখন সবাই একত্রিত হবেন তখন আমি সেই অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজের সমস্ত বক্তব্য আমি সেই সভাতে বর্ণন করব। ধৃতরাষ্ট্র বললেন, হে সৎপুত্র সঞ্জয়, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি এখন গৃহে যাও, কারণ অন্ধ দেখছে যে তো শুধু আমারই নিন্দা করে চলেছে। তুমি এখন যাও, বিশ্রাম করো, এবং আগামীকাল প্রাতে সেই রাজসভাতে তোমার সমস্ত যুধিষ্ঠিরের সঙ্গে মানে কথাবার্তা যা কিছু হয়েছে আমি তা শুনব। এবারে সঞ্জয় তো বিদায় গ্রহণ করলেন, কিন্তু তার আর রাত্রে আর ঘুম আসতেই পারে না, তাই সে সর্বদাই চিন্তা করছে কি করা যায়। হাত চুলকাচ্ছেন, দুটি হাত হাতের উপর রেখে ঘর্ষণ করছেন, আর চিন্তা করছেন যে এই আমার সারথি আমাকে ধর্ম উপদেশ দিয়ে চলে গেল, আর আমি বাস্তবে কি অধর্মী। তাই একজন প্রহরীকে ডাকলেন, বললেন, সেবক, প্রহরী কাছে আসলেন, বলছেন যে আজ্ঞা মহারাজ, বলছেন যাও, অনেক রাত্রি, তখন মধ্যরাত্র হবে, তুমি এখনই গিয়ে বিদুর মহলে গিয়ে বিদুরকে ডেকে আনো, আমার বিশেষ প্রয়োজন। এবারে বিদুর নীতি মানে কালকের থেকে সব সুই ফোটানো কথা আমরা মানে একেবারে গ্রন্থ দেখে দেখেই বলতে হবে, তা না হলে বাদ চলে যাবে। সেই বিদুর নীতি কথাগুলো আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন থেকে প্রায় 3-4 দিন 5 দিন লাগবে, আমরা কেবল বিদুর নীতিটাই ভালো করে শুনব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম, আবার আগামী দিন মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা এই সুন্দর সুন্দর প্রসঙ্গ শ্রবণ করব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গুরুন্দ্রবিহারে ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রীকৃষ্ণ বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয় শ্রী শ্রী সিদ্ধ শ্রী পণ্ডিত বাবা মহারাজ কি জয় শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয় শ্রী শ্রী যদুনন্দন দাস বাবাজি মহারাজ কি জয় মহন্ত রামগোপাল দাসজি মহারাজ কি জয়। উপস্থিত বৈষ্ণববৃন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে।